صدق الله العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান।
শ্রোতা বন্ধুরা, জ্ঞান বিজ্ঞানে ইরানীদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন।
গত পর্বের আলোচনা অনুষ্ঠানে আমরা আলোক বিদ্যা ক্ষেত্রে ইরানি মনীষী ইবনে হিশামের গুরুত্বপূর্ণ অবদান সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের অনুষ্ঠানে আমরা ইরানের আরেকজন খ্যাতনামা মনীষী কামালউদ্দিন ফার্সির অবদান সম্পর্কে আলোচনা অব্যাহত রাখব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন।
ইরানের খ্যাতনামা মনীষী কামালউদ্দিন ফার্সি এমন এক যুগের বাসিন্দা ছিলেন যখন একদিকে মুসলিম বিশ্ব ক্রুসেড যুদ্ধ থেকে মুক্তি পাচ্ছিল, অন্যদিকে মুসলিম বিশ্ব মঙ্গোলদের আক্রমণের মুখোমুখি হওয়ার দ্বারপ্রান্তে ছিল। তবে একের পর এক দুর্যোগ সত্ত্বেও মুসলিম ভূখণ্ড বিজ্ঞানের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় পার করছিল। দুর্যোগ সত্ত্বেও এ সময় ইরানের মনীষীরা বিভিন্ন ক্ষেত্রে জ্ঞান গবেষণা অব্যাহত রাখেন। পানি ও আলো এই দুটি উপাদান ছাড়া মানুষের জীবনকে কল্পনা করা যায় না। আলো এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান যার কারণে বিশ্ব প্রকৃতি টিকে আছে এবং এ কারণে এ বিশ্বে মানব সভ্যতার ক্রমবিকাশ ঘটেছে। সৌরশক্তি হতে প্রাপ্ত আলোর কারণেই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকে আছে। আলোর এই গুরুত্বের কারণেই জ্যোতির্বিজ্ঞানীরা সবসময় সূর্য, আলো, গ্রহ, নক্ষত্রের বিষয়ে তথা মহাকাশের রহস্য নিয়ে গবেষণা ও অনুসন্ধান চালিয়েছেন। আজ আমরা সবাই জানি সূর্যের আলোক রশ্মি আমাদের অস্তিত্বের অন্যতম কারণ। এমনকি পানির অস্তিত্ব থাকলেও আলো না থাকলে আমাদের জীবনযাপনই অসম্ভব হয়ে পড়ত।
দৃষ্টিশক্তি নির্ভর করে চোখে আলো ধারণ করার শক্তির উপর। মানুষের চোখের বৈশিষ্ট্য বুঝতে হলে আলোর বৈশিষ্ট্য জানা জরুরি। চোখের পরীক্ষা নিরীক্ষা ও চক্ষু রোগের চিকিৎসার জন্য যেসব যন্ত্রপাতি বা প্রযুক্তি ব্যবহৃত হয় তাতে আলোর বিচিত্র বৈশিষ্ট্যের ব্যবহার রয়েছে। আলোর এ বৈশিষ্ট্যের কারণে চিকিৎসক যন্ত্র দিয়ে চোখের চিকিৎসা করতে সক্ষম হন। প্রযুক্তিগতভাবে আলো কেবলমাত্র ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ যার মাধ্যমে কোনো কিছু দৃশ্যমান হয়। অন্য কথায় বলা যায়, আলো এমন কিছু ফোটনের সঙ্গে সম্পর্কযুক্ত শক্তি যা মানুষের চোখের বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে বস্তুর দৃশ্য উপলব্ধি করতে সহায়তা করে। ফোটন হচ্ছে আলোর কণা বা একক। আলোকরশ্মি কোনো শক্তি থেকে অনবরত বের না হয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন প্যাকেট বা শক্তি হিসেবে বের হয়। প্রত্যেক বর্ণের আলোর জন্য এক একটি বিচ্ছিন্ন প্যাকেটের শক্তির নির্দিষ্ট মান রয়েছে। এই এক একটি বিচ্ছিন্ন প্যাকেটকে কোয়ান্টাম বা ফোটন বলে।
সংখ্যাতত্ত্ব ও আলোকবিদ্যা গবেষণায় অবদান রাখেন ইরানের খ্যাতনামা গবেষক কামালউদ্দিন ফার্সি। খ্রিস্টীয় 1267 সালে ইরানের শিরাজে তার জন্ম হয় এবং 1319 সালের জানুয়ারিতে তাবরিজ শহরে তিনি মৃত্যুবরণ করেন। আলোকবিজ্ঞানের বিষয়ে কামালউদ্দিনের চিন্তা জগতে নানা প্রশ্নের জন্ম দিত। তিনি তার দীর্ঘ জীবনের বেশিরভাগ সময়ে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন। আলোকবিজ্ঞানের ক্ষেত্রে কামালউদ্দিন ফার্সির গবেষণা কর্ম ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এরপর তার কর্মগুলো সারা বিশ্বে বৈজ্ঞানিক গবেষণার উৎসে পরিণত হয়। কামালউদ্দিন ফার্সি শিক্ষা গ্রহণের জন্য বিভিন্ন জায়গা সফর করেন। তিনি গণিত শিক্ষা গ্রহণের জন্য দীর্ঘ সময় স্পাহানে কাটিয়েছিলেন। গণিতেও তিনি অবদান রাখেন। তিনি কুতুবুদ্দিন সিরাজের কাছে শিক্ষা গ্রহণ করেন। আল কাওয়ায়েদে ফি ওসুল আল ফাওয়ায়েদে নামে তার গণিতের গ্রন্থ রয়েছে। ইমাদউদ্দিন কাশানি এবং গিয়াসউদ্দিন জামশেদ কাশানির মতো নাম করা জ্যোতির্বিজ্ঞানীরা তাদের বিভিন্ন রচনাবলিতে কামালউদ্দিন ফার্সির ভূয়সী প্রশংসা করেছেন, কেননা তিনি আলোক পদার্থবিদ্যার উপর গবেষণা চালান। এছাড়া গণিত ও জ্যামিতির উপরও তিনি গবেষণা চালিয়েছেন।
কামালউদ্দিন ফার্সি ছিলেন প্রথম বিজ্ঞানী যিনি চোখের নানা ত্রুটি বা সমস্যা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলেন। চোখের নানা সমস্যার সমাধানের জন্য তিনি বিভিন্ন ধরনের লেন্সের ব্যবহার করেন। লেন্স ব্যবহারের ক্ষেত্রে তার উদ্ভাবিত পদ্ধতি 1600 শতাব্দীর দিকে ফটোগ্রাফির নিয়ম এবং টেলিস্কোপ ও মাইক্রোস্কোপও ব্যবহার শুরু হয়। আলোক পদার্থবিদ্যার বিষয়ে তানকি আল মোনাজের ছিল কামালউদ্দিন ফার্সির একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এই গ্রন্থে তিনি আলোক বিজ্ঞানের নানা জটিল তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। এটি জ্ঞান বিজ্ঞানে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে পরিচিত। তার এ গ্রন্থে 7টি নিবন্ধ রয়েছে যেখানে আলোকবিদ্যা বিষয়ে ইবনে হিশামের কিছু ভুল তিনি সংশোধন করে দিয়েছেন এবং বৈজ্ঞানিক কাজ ও গবেষণা কর্মগুলো কিভাবে স্থানান্তর করা যায় সে সম্পর্কেও তিনি উল্লেখ করেছেন। আলোর বিকিরণ, প্রতিফলন, অনুপ্রবেশ প্রভৃতি বিষয় তাকে এতটাই বিস্মিত করত যে তিনি এ বিষয়ে ব্যাপক গবেষণা চালিয়ে তার গবেষণা কর্মের ফলাফল এ বইয়ে লিপিবদ্ধ করেন।
কামালউদ্দিন ফার্সি বিনা প্রশ্নে ইবনে হিশামের মতামতকেও মেনে নেননি। আলোর প্রতিফলন ও চারদিকে আলো ছড়িয়ে পড়ার তুলনামূলক পার্থক্যের বিষয়ে তিনি ইবনে হিশামের মতামতকে গ্রহণ করেননি। তিনি ইবনে হিশামের অন্ধকার কক্ষে আলোর ব্যবহার, দুটি স্বচ্ছ গোলকে আলোর প্রতিসরণ ও প্রতিসরণকারী সূচকের টেবিলের বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। প্রতিসরণ হচ্ছে একটি নির্দিষ্ট বিমূর্ত সংখ্যা যা যে কোনো স্বচ্ছ মাধ্যমের প্রতিসরণ শক্তিকে চিহ্নিত করে। কামালউদ্দিন ফার্সি তার এই গ্রন্থে আলোর বৈশিষ্ট্য সম্পর্কে লিখেছেন, আলোকিত কোনো বস্তু বা পদার্থ থেকে যে আলো বের হয় তা আসলে এক ধরনের তাপ ও আগুন, কারণ অবতল আয়নার ওপর যদি সূর্যের আলো প্রতিফলিত হয় তাহলে সেই আলো এক বিন্দুতে এসে জমা হবে এবং সেই বিন্দু থেকে বের হওয়া উত্তাপ কোনো বস্তুকে জ্বালিয়ে দিতে পারে।
কামালউদ্দিন ফার্সির 400 বছর পর হল্যান্ডের পদার্থবিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইজেন্স তার এক গ্রন্থে আলোর এ ধরনের বৈশিষ্ট্য সম্পর্কে লিখেছেন, আলোর উৎপত্তি আগুন থেকে। আয়নার উপর যদি আলো ফেলা হয় তাহলে সেই আলো একটি বিন্দুতে এসে জমা হবে এবং সেই বিন্দু থেকে এমন উজ্জ্বল আলো বের হবে যা কোনো বস্তুকে জ্বালিয়ে দিতে পারে এবং তাপ উৎপন্ন করবে। ওই বস্তুর উপর আলোর বিন্দু ধরে রাখলে তাতে আগুন ধরে যাবে। যাই হোক, কামালউদ্দিন ফার্সি ছিলেন প্রথম ব্যক্তি যিনি নিজের মতো বা দৃষ্টিভঙ্গি প্রমাণের জন্য আলোর পদার্থবিদ্যায় জ্যামিতির সূত্র ও উপপাদ্য ব্যবহার করেছেন। তার এ পদ্ধতি ছিল ওই যুগে একেবারে নতুন এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে তা ছিল খুবই গুরুত্বপূর্ণ।
শ্রোতাবন্ধুরা, জ্ঞানবিজ্ঞানে ইরানিদের অবদান শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের আসর এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আমরা এ সংক্রান্ত আলোচনা অব্যাহত রাখব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো সৌভাগ্যের সিঁড়ি শীর্ষক ধারাবাহিক আয়োজনের 18তম পর্বে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু অমূল্য বাণী ও সংক্ষিপ্ত উপদেশ তুলে ধরব।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, কল্যাণের চেয়ে কল্যাণকারী হল উত্তম, আর মন্দের চেয়েও মন্দ কাজে জড়িত ব্যক্তি নিকৃষ্টতর। তিনি বলেন, আল্লাহ যাকে অবাধ্যতার লাঞ্ছনা থেকে আনুগত্যের স্থানে স্থানান্তরিত করেন, তাকে বিনা সম্পদে ধনী করেন এবং বিনা পরিজনে তাকে সম্মানিত করেন ও বিনা বন্ধু বা সঙ্গীতে তাকে শাস্তি দেন। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতি সবকিছুকে ভীত রাখেন, আর যে আল্লাহকে ভয় করে না আল্লাহ তার জন্য সবকিছুকে ভয়ানক করেন। আর যে ব্যক্তি আল্লাহর দেওয়া কম জীবিকাতেই খুশি থাকে, আল্লাহ তার খুব কম কাজেই সন্তুষ্ট হন। আর যে ব্যক্তি হালাল রিজিক বা জীবিকা অন্বেষণে লজ্জা পায় না, সে মিতব্যয়ী হয় ও নিশ্চিন্ত থাকে, আর তার পরিবার নিয়ামতের মধ্যে বিচরণ করে। যে ব্যক্তি দুনিয়ার প্রতি নির্মোহ থাকে, আল্লাহ তার অন্তরে প্রজ্ঞাকে প্রথিত করে দেন এবং তার জিহ্বাকে তা দিয়ে কথা বলেন এবং তাকে দুনিয়ার ভুলগুলোর প্রতি দৃষ্টি খুলে দেন, যাতে এর যন্ত্রণাকেও উপলব্ধি করে আর তার ঔষধকেও জানতে পারে, আর তাকে নিরাপদে দুনিয়া থেকে বের করে স্থায়ী আবাসস্থলে নিয়ে যান।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিপদগ্রস্তদের বিচ্যুতিগুলোকে মার্জনা করো। মহানবী বলেন, দুনিয়ার সংযমশীলতা হল আশাকে খাটো করা এবং প্রত্যেক নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করা, আর আল্লাহ যা নিষিদ্ধ করেছেন তার সবকিছু থেকে বিরত থাকা। তিনি বলেন, কোনো উত্তম কাজকেই লোক দেখানোর উদ্দেশ্যে করো না, আর লজ্জার বশে তা পরিত্যাগ করো না। রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের উপর তিনটি জিনিসের কারণে উদ্বিগ্ন: পাল্লা ভারী কার্পণ্য, অনুসৃত রিপুর কামনা আর পথভ্রষ্ট নেতা। মহানবী বলেন, যে ব্যক্তির দুঃখ বেশি তার দেহ রুগ্ন, আর যে ব্যক্তির চরিত্র খারাপ সে নিজেকে শাস্তি দেয়, আর যে পুরুষদের সাথে সংঘাতে লিপ্ত হয় তার পৌরুষত্ব ও মর্যাদা হারিয়ে যায়। তিনি আরও বলেছেন, জেনে রাখো, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হল তারা যাদের অনিষ্টতার ভয়ে সম্মান করে, আর সাবধান, যে মানুষের অনিষ্টতার ভয়ে তাকে সম্মান করে সে আমার থেকে নয়।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে যে দিনাতিপাত করে আর তার উদ্দেশ্য থাকে আল্লাহ ভিন্ন অন্য কিছু, সে আল্লাহর রহমত ও সাহায্যপ্রাপ্ত নয়। আর যে মুসলমানদের সমস্যার ব্যাপারে গুরুত্ব দেয় না, সে তাদের অন্তর্ভুক্ত নয়। আর যে সাগ্রহে অপমানকে মাথা পেতে নেয়, সে আমাদের আহলে বাইতের অনুসারী নয়। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজের পুত্র বিয়োগের শোকনামায় তাকে এভাবে লিখে পাঠান। এ পত্রটি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছ থেকে মুয়াজ ইবনে জাবালের প্রতি। সালামুন আলাইকুম। আমি মহান আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, যিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। পর সমাচার, আমার কাছে সংবাদ এসেছে যে তুমি তোমার সেই পুত্রের শোকে বিয়োফল হয়ে পড়েছ যাকে আল্লাহ স্বীয় সিদ্ধান্তে মৃত্যুদান করেছেন। নিশ্চয়ই তোমার সন্তান আল্লাহর সুখকর দান ছিল যাকে তিনি তোমার কাছে আমানত স্বরূপ রেখেছিলেন এবং মৃত্যুর সময় নির্দিষ্ট ক্ষণে তাকে ফিরিয়ে নিয়েছেন। নিশ্চয়ই আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং তাঁরই কাছে ফিরে যাব।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহাসাল্লামের ওই লিখিত বাণীতে আরও এসেছে, হে মুয়াজ, তোমার অস্থিরতা যেন তোমার সওয়াবকে বিনষ্ট করে না দেয়, আর যদি তোমাদের বিপদে সওয়াব লাভ করতে চাও তাহলে জেনে রাখো যে আত্মসমর্পণকারী ও ধৈর্যশীলদের উপর আপাতত বিপদের বিনিময় স্বরূপ আল্লাহ তাদের জন্য যে সওয়াব প্রস্তুত করে রেখেছেন তার তুলনায় বিপদ খুবই কম এবং স্বল্পস্থায়ী। জেনে রাখো, অস্থিরতা ও বিলাপ মৃতকে ফিরিয়ে আনবে না আর তাঁর নির্ধারিত বিষয়কে প্রতিহত করতে পারবে না। কাজেই শোকে শান্ত হও এবং নির্ধারিত প্রতিশ্রুতিকে মেনে নাও, এমন যেন না হয় যে বিষয়টি তোমার নিজের সাথে এবং সকল মানুষের সাথে অনিবার্য সম্বন্ধযুক্ত তা নিয়ে দুঃখ করবে যা নির্ধারিত মতে অবতীর্ণ হবে। ওয়াসসালামু আলাইকা ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের লক্ষণগুলোর মধ্যে রয়েছে কোরআন পাঠকারীর আধিক্য আর ফকিরদের স্বল্পতা, এবং শাসকদের আধিক্য আর বিশ্বস্তদের স্বল্পতা, ও বৃষ্টি বেশি আর স্বল্প গাছগাছালি। তিনি বলেন, যে ব্যক্তি নিজ প্রয়োজনের কথা আমার কাছে প্রকাশ করতে পারে না তার প্রয়োজনের কথা আমার কাছে পৌঁছাও, কেননা যে ব্যক্তি ওই লোকের প্রয়োজনের কথা সুলতানের কাছে পৌঁছে দেয় যে তা প্রকাশ করতে পারে না, আল্লাহ কিয়ামতের দিন তার দুই পাকে সিরাতের উপর অটল রাখবেন। মহানবী আরও বলেন, দুটি জিনিস বিরল বিষয়, নির্বোধের কাছ থেকে প্রজ্ঞাময় কথা তা গ্রহণ করবে, আর প্রজ্ঞাবানের কাছ থেকে অশালীন কথা তা মার্জনা করবে। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অলসের তিনটি নিদর্শন রয়েছে, আলসেমি করবে যতক্ষণ না অবহেলায় পর্যবসিত হবে, আর অবহেলা করবে যতক্ষণ না হাতছাড়া হবে, আর হাতছাড়া করবে যতক্ষণ না পাপি হবে।
নওমুসলিমদের আত্মকথা।
শ্রোতা ভাই বোনেরা, নওমুসলিমদের আত্মকথা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের আসর থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও মোবারকবাদ। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি সোহেল আহমেদ।
আজ আমরা মার্কিন নওমুসলিম আমিনা জাহিরা বা সাবেক ব্র্যান্ডি চেজের ইসলাম ধর্ম গ্রহণের কাহিনী তুলে ধরব।
আমিনা জাহিরা বা সাবেক ব্র্যান্ডি চেজ জন্মগ্রহণ করেছিলেন আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্যের তুসান শহরে, কিন্তু তিনি এশিয়ার সুসান বা লিলি ফুল খুব পছন্দ করেন। সূক্ষ্মদর্শী ও কবিসুলভ মনের অধিকারী এই নারী বলেছেন, আমি একজন সৃষ্টিশীল ও আদর্শবাদী নারী যে বেহেশতের পথ পেতে চায়। আমার মনে হয় আমি জন্ম নিয়েছি দ্বিতীয়বার, আর এখন অপ্রস্ফুটিত ফুলের কুড়ির মতোই ফুটে ওঠার শ্রেষ্ঠ মুহূর্তের অপেক্ষায় আছি যে কখন পল্লবিত হব এবং আমার সুন্দর রঙগুলো মেলে ধরব দুনিয়ায়। পশ্চিমা সংবাদ মাধ্যমের নানা অপপ্রচারের কারণে পাশ্চাত্যের অনেকে মনে করেন মুসলিম নারী, স্ত্রী ও কন্যারা বড়ই অসহায় এবং দাসীর মতোই তাদের জীবন, তাদের অধিকারগুলো পদদলিত হয় মুসলিম পুরুষদের হাতে ইত্যাদি। মুসলিম বিশ্বের নারী সমাজ সম্পর্কে পাশ্চাত্যের এ ধরনের অপপ্রচার সত্ত্বেও ইসলামের প্রতি পশ্চিমা নারী সমাজের আকর্ষণ দিনকে দিন বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশে হিজাবধারী মুসলিম মহিলারা পরিবার ও সমাজ উভয় ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা রেখে এ ভুল ধারণা বা প্রচারণার বিরুদ্ধে সংগ্রাম করছেন যে তারা বন্দী বা অসহায় হয়ে আছেন।
নমুসলিম মহিলারা বলছেন, ইসলাম তাদেরকে বন্দী বা ঘরকোনো করে রাখেনি, বরং হিজাব পরার ফলে তারা নৈতিক অবক্ষয়ে কবলিত পাশ্চাত্যে ও শালীন পোশাকে সজ্জিত হবার সুযোগ পেয়েছেন। বিশিষ্ট লেখক, কবি, শিল্পী ও ডিজাইনার মার্কিন নমুসলিম মহিলা আমিনা জাহিরা তার ইসলাম গ্রহণের কাহিনী তুলে ধরতে গিয়ে বলেছেন, আমি খ্রিস্টান হিসেবে জন্ম নিয়েছিলাম, কিন্তু মাত্র 14 বছর বয়স পর্যন্ত এই পরিচয় বজায় রেখেছিলাম। কিন্তু এ ধর্মের মধ্যে আমি আমার চাহিদাগুলোর জবাব দেখতে পাইনি, তাই এ ধর্ম পরিত্যাগ করে নাস্তিক হয়ে পড়ি। কিন্তু কিছুকাল পর জীবনের কাজে আসবে এমন একটি ধর্ম খোঁজা শুরু করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যৌবনেই ইসলাম ধর্ম উপহার দিয়েছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর সাবেক ব্র্যান্ডি চেজ বা বর্তমান আমিনা জাহিরার শিল্পচর্চা ও লেখালেখির ধারায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। তিনি বলেছেন,
আমার আঁকা কার্টুনগুলো মার্কিন সমাজের রীতি অনুযায়ী ছিল স্বাভাবিক, কিন্তু ইসলামের দৃষ্টিতে হারাম। এখন কার্টুন ও গল্প রচনার বিষয়বস্তু এবং চরিত্রের ক্ষেত্রে আমি আগে দেখি যে সেগুলো ভালো না মন্দ। আগে আমার কবিতায় ধর্ম ও খোদার প্রতি ঘৃণা ও বিদ্বেষ থাকত, আর এখন লেখালেখিতে মহান আল্লাহর সৌন্দর্য এবং অন্যদের কাছে ইসলামের আনন্দ ও প্রশান্তি তুলে ধরা আমার খুবই প্রিয় কাজ। আমিনা জাহিরা আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে আমার কোনো কোনো বইকে ইসলাম ধর্ম বোঝা ও এর নানা দিক সম্পর্কে জানার ক্ষেত্রে প্রেরণাদায়ক বলে উল্লেখ করেছেন অনেক অমুসলমান। আমার পরিবার মুসলমান না হওয়া সত্ত্বেও আমার লেখা গল্প ও কবিতা পড়ে এবং আমার শিল্পকর্মগুলো দেখে মুগ্ধ হচ্ছেন। তারা বলছেন, মুসলমান না হওয়া সত্ত্বেও তারা আমার শিল্পকর্মের বার্তা উপলব্ধি করতে পেরেছেন।
ইসলাম মুসলমানদের মধ্যে গঠনমূলক সহাবস্থান ও সমচিন্তাকে গুরুত্ব দেয়। ইসলাম সৃষ্টির সেবাকে আল্লাহর নৈকট্য লাভের পন্থা বলে মনে করে ও ইবাদতের মর্যাদা দেয়। যে মানুষ আল্লাহকে জানা ও চেনার ক্ষেত্রে যত বেশি অগ্রসর হয়, সে তত বেশি মানব সেবায় নিবেদিত হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রতি বিশ্বাস ও তাঁর বান্দাদের সেবায় নিয়োজিত হওয়া এমন দুটি পূর্ণ গুণ যে এর চেয়ে বড় কিছু নেই। পরকাল ও ইসলামে বিশ্বাসী আমিনা জাহিরাও অন্যদের সহায়তা ও মুসলমানদের সাহায্য করাকে জীবনের অন্যতম প্রধান মূল নীতি বলে মনে করেন। তিনি এ প্রসঙ্গে বলেছেন, দুনিয়াতে আমরা যা দিয়েছি ও নিয়েছি, সেজন্যে অবশেষে কিয়ামত বা বিচার দিবসে জবাবদিহি করতে হবে। কোনো একটি দেশের সীমান্ত ও নির্ভরতার বিষয়গুলো প্রতিদিনই বদলে যেতে পারে, কিন্তু ইসলামের মূল নীতিমালা সবসময়ই অপরিবর্তনীয়। ইসলাম আমাদের শেখায়, প্রথমে মুসলিম ভাই বোনদের সাহায্য করো, এরপর সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে অন্যদের দিকেও। তাই আমি মনে করি মুসলমানদের উচিত আরও বেশি ঐক্যবদ্ধ হওয়া।
মার্কিন নওমুসলিম আমিনা জাহিরা নানা সমস্যা ও চাপ সত্ত্বেও ইসলামকে বেছে নিয়েছেন ধর্ম হিসেবে। ইসলামের যে আলো ও সৌন্দর্য তিনি পেয়েছেন, তা তিনি ছড়িয়ে দিতে চান অন্যদের মাঝেও। আর অন্য অনেক মার্কিন মুসলমানের মতো এ কাজে সক্রিয় রয়েছেন জাহিরা। তিনি এ প্রসঙ্গে বলেছেন, মার্কিন মুসলমানরা সাধারণত দয়াদ্র এবং তাদের বেশিরভাগই সত্যবাদী ও সৎকর্মশীল, তাই তারা অমুসলমানদের কাছে ইসলাম প্রচারের সময় এ ব্যাপারে যত্নবান যে তারা যেন ভয় না পান বা তাদের মধ্যে বিকর্ষণ সৃষ্টি না হয়। যুক্তরাষ্ট্রে মুসলমানদের সমাজ অনেক বড়, তারা তাদের মূল্যবোধকে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসেন এবং পূর্ণাঙ্গ ও খাঁটি ইসলামকেই তুলে ধরতে চান, ফলে বেশিরভাগ সময়ই অমুসলমানরা তাদের দাওয়াত গ্রহণ করেন।
ইসলাম নারীকে যে অধিকার দিয়েছে তা নমুসলিমদের বিশেষভাবে আকৃষ্ট করে। অন্য ধর্মের তুলনায় নারীর প্রতি ইসলামের বিশেষ সম্মান ও অধিকারকে তারা নিজেরাই বেশি অনুভব করেন নমুসলিম হিসেবে। মার্কিন নমুসলিম আমিনা জাহিরা এই প্রসঙ্গে বলেছেন, নমুসলিম মহিলারা তাদের পোশাক আশাকে, চাল চলনে বা ব্যবহারে এটা ফুটিয়ে তোলেন যে ইসলাম তাদের কাছে কতই না প্রিয়। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শহরের মানুষই ইসলাম সম্পর্কে নেতিবাচক প্রচারণায় প্রভাবিত হন। সৌদি আরবে কোনো নারীকে তার সন্তান থেকে দূরে রাখা হয়েছে বা আফগানিস্তানে কোনো কারাগারে এক ব্যক্তিকে নির্যাতন করা হয়েছে এমন চাঞ্চল্যকর খবর শুনে তারা ভাবেন মধ্যপ্রাচ্যের সরকারগুলো বিপজ্জনক এবং বিশ্ব শান্তির জন্য হুমকি। কিন্তু ইসলাম নারীর জন্য অবমাননাকর সব বিষয়কে নিষিদ্ধ করেছে এবং নারীকে আত্মমর্যাদাশীল ও আত্মবিশ্বাসী হবার পথ দেখায়।
আসলে পাশ্চাত্যে আধ্যাত্মিক শূন্যতায় সেখানকার মানুষকে ইসলামের প্রতি দিনকে দিন গভীর আগ্রহী করে তুলছে। শত শত বছর ধরে তারা ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক ক্ষেত্রে আধ্যাত্মিক শূন্যতায় এবং পরিচিতির সংকটে ভুগছে। আধ্যাত্মিক পিপাসায় কাতর পশ্চিমা নাগরিকরা বৌদ্ধ ও হিন্দু ধর্মের মতো প্রাচ্যের ধর্মগুলোকেও পরখ করে দেখছেন, কিন্তু এসব ধর্ম তাদের ব্যক্তিগত ও সামাজিক চাহিদাগুলো মেটানোর জন্য পূর্ণাঙ্গ কর্মসূচি দিতে পারছে না বলে পরিপূর্ণ ধর্ম হিসেবে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে প্রাণ জোড়াচ্ছেন। এ ধর্মের মধ্যেই তারা ফিরে পাচ্ছেন তাদের হারানো আত্মাকে।
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের জবাবের আসর। প্রিয়জন, আজকের আসর উপস্থাপনায় রয়েছে আমি নাসির মাহমুদ,
আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আশরাফ রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা নামাজ আদায় করো তখন সেটি এমনভাবে আদায় করো যেন এটি তোমার শেষ নামাজ।
নামাজে একাগ্রতা আনার উপায় সম্পর্কে চমৎকার একটি হাদিস শুনলাম। আমরা সবাই তা অনুসরণ করার চেষ্টা করব, এ কামনায় নজর দিচ্ছি ইমেইলের ইনবক্সের দিকে। আসরের প্রথম মেইলটি এসেছে বাংলাদেশের ময়মনসিংহ থেকে, আর পাঠিয়েছেন এ এস মাহমুদ। তিনি লিখেছেন, রেডিও তেহরান আমার কাছে একটি বিশ্বস্ত বিনোদনমূলক বেতার স্টেশন। বিশেষ কোনো কাজে ব্যস্ত না থাকলে প্রতিদিন আমি রেডিও তেহরান শুনি। এ বেতারের বিশ্ব সংবাদ নারী, মানব ফুল, প্রিয়জন, কথাবার্তা, রংধনু রাসর সহ সবগুলো অনুষ্ঠানই শিক্ষণীয়। রেডিও তেহরানের কল্যাণে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন শ্রোতা ভাই বোনদের সাথে নিয়মিত যোগাযোগ করা সম্ভব হচ্ছে। এজন্যে রেডিও তেহরানের সকল পর্যায়ের অনুষ্ঠান নির্মাতা ও কলাকুশলীকে জানাই আন্তরিক অভিনন্দন।
শ্রোতাদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধিতে রেডিও তেহরান তার প্রচেষ্টা অব্যাহত রাখে। তো ভাই এস মাহমুদ, রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের পর এবার ভারতের পশ্চিমবঙ্গের মেখলিগঞ্জ থেকে আসা একটি মেইল চেক করছি। এটি পাঠিয়েছেন মনীষা রায়। তিনি লিখেছেন, গত ১৩ জুলাই প্রচারিত রংধনু আসর অনুষ্ঠানটি খুবই মনোগ্রাহী ছিল। এই অনুষ্ঠানে প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য নিয়ে সুন্দর একটি গল্প পরিবেশিত হয়েছিল যা ছিল খুবই শিক্ষণীয়। এছাড়া মালয়েশিয়া প্রবাসী শিশু শিল্পী নাবিহার মধুময় কণ্ঠে কোরআন তিলাওয়াত, ছড়া আবৃত্তি এবং কথোপকথন আমার কাছে খুবই হৃদয়গ্রাহী লেগেছে। সুন্দর এবং মনোগ্রাহী অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য রেডিও তেহরান বাংলা কর্তৃপক্ষকে জানাই অশেষ ধন্যবাদ।
বোন মনীষা রায়, প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য নিয়ে প্রচারিত রংধনু আসরটি আপনার ভালো লেগেছে জেনে আমাদের শ্রম সার্থক মনে হলো। তো মতামত জানিয়ে চিঠি লেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আশা করি আবারও লিখবেন। IRIB ফ্যান ক্লাব রংপুরের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম রিপন পাঠিয়েছেন এবারের মেইলটি। সালাম ও বৃষ্টি ভেজা কদম ফুলের শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, রেডিও তেহরানের অনুষ্ঠান আমার অনেক ভালো লাগে, কর্মব্যস্ততার কারণে নিয়মিত লিখতে না পারলেও অনুষ্ঠান শুনতে মিস করি না, মেইলের জবাব পেলে নিয়মিত লিখব ইনশাআল্লাহ।
ভাই জাহিদুল ইসলাম রিপন, আপনার মেইল পড়ে শোনানো হলো, আশা করি এখন থেকে নিয়মিত আপনার চিঠি পাব। আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার শীতলকুচি থেকে, আর পাঠিয়েছেন শহীদুল ইসলাম। তিনি লিখেছেন, ইসলাম ও মুসলিম বিশ্বকে সঠিকভাবে জানা ও সুন্দর চরিত্র গঠনের জন্য রেডিও তেহরানের বিকল্প নেই, তাই রেডিও তেহরান আমার নিত্যদিনের সঙ্গী।
ছোট্ট লেখাটিতে একটি শক্তিশালী বার্তা দিয়েছেন শহীদুল ভাই। তো নিয়মিত ইমেইল পাঠানোয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ। IRIB ফ্যান ক্লাব রংপুর বিভাগীয় শাখার সহকারী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরিদুল হক পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, আমি রেডিও তেহরানের পুরাতন শ্রোতা হলেও লেখক হিসেবে নতুন। রেডিও তেহরান এত সুন্দর সংবাদ এবং ইসলামের কথা ও ইতিহাস প্রচার করে যা সত্যিই প্রশংসা দাবি রাখে। কোন শ্রোতা এই বেতারের অনুষ্ঠানগুলো নিয়মিত শুনলে তার এলম ও আমল যেমন বৃদ্ধি পাবে, তেমনি একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।
ভাই ফরিদুল হক, রেডিও তেহরান সম্পর্কে মতামত জানিয়ে ইমেইল করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ, আশা করি এখন থেকে নিয়মিত লিখবেন। তো শ্রোতবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা সরাসরি কথা বলব বাংলাদেশের একজন সিনিয়র শ্রোতা ও বেতার শ্রোতা সংগঠকের সঙ্গে। প্রথমেই তাঁর পরিচয় জানা যাক।
আমি ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সভাপতি IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগ। আমি বেশ একজন কলেজের সহকারী অধ্যাপক।
ডক্টর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আপনাকে প্রিয়জনের আসরে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাচ্ছি, আপনি কবে এবং কিভাবে রেডিও তেহরানের সন্ধান পেলেন?
আমি আসলে ছোটবেলা থেকেই রেডিও শুনতাম। তখন BBC, ভয়েস অফ আমেরিকা, অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও থেকে শুরু করে বাংলাদেশের সকলে বেটার শুনতাম 90 দশক থেকে, এবং সেখানে চিঠি লিখতাম। এই চিঠিগুলো লিখতে লিখতে আমি বিবেচনের সঙ্গে আমার পরিচয় হয়, সারা দেশের অনেকের গীতকারদের সঙ্গে পরিচয় হয়। এরপর বিভিন্ন সরকার সম্মেলনে অংশগ্রহণ করি এবং সেখান থেকেই আমি রেডিও তেহরানের খোঁজ পাই। 2005-06 সালের দিক হবে, তখন থেকে আমি নিয়মিত রেডিও তেহরানের অনুষ্ঠান শুনি।
ভাই মোস্তাফিজ, আপনি দীর্ঘদিন ধরে অনুষ্ঠান শুনছেন, তো বর্তমানে রেডিও তেহরানের কোন কোন অনুষ্ঠান আপনার ভালো লাগে?
রেডিও তেহরান থেকে এই প্রতিদিন যে অর্থ সহ কোরআন তেলাওয়াত হয়, এটা আমাকে অত্যন্ত ভালো লাগে। এরপর প্রতিদিন যে বিশ্ব সংবাদ থাকে, দৃষ্টিপাত, কথাবার্তা, এছাড়া ওই শিশুদের জন্য অনুষ্ঠান থাকে রংধনু, এবং ওই চিঠিপত্রের জবাবের অনুষ্ঠান থাকে প্রিয়জন, এছাড়া আরো থাকে আপনার চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান, এবং যে প্রতিদিন বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে বাংলাদেশ এবং ভারতের সংবাদদাতার প্রতিবেদন গুলো শুনতে পারি। এই সংবাদদাতার প্রতিবেদন গুলো অত্যন্ত ভালো লাগে, কারণ রেডিও তেহরান থেকে অত্যন্ত সুন্দর এবং নিরপেক্ষ সংবাদ এবং তথ্য পাওয়া যায়।
আপনার পছন্দের অনুষ্ঠান সম্পর্কে জানলাম। এবার যদি রেডিও তেহরান সম্পর্কে সংক্ষিপ্তভাবে আপনার মূল্যায়ন জানতে চাই, তাহলে কি বলবেন?
রেডিও তেহরান আমাদের ইসলামী জ্ঞানকে প্রসারিত করতেছে, ইসলামী জ্ঞানে সমৃদ্ধ করতেছে এই রেডিও তেহরান।
মোস্তাফিজুর রহমান ভাই, আমরা জেনেছি যে সম্প্রতি আপনার নেতৃত্বে রংপুর বিভাগে IRIB-র শ্রোতাদের নিয়ে একটি ফ্যান ক্লাব গঠিত হয়েছে, তো ক্লাবটি গঠনের উদ্দেশ্য সম্পর্কে কিছু বলবেন কি?
আমরা ভাবলাম যে রেডিও তেহরানের এত সুন্দর অনুষ্ঠান শুধু নিজে শুনলেই হবে না, এটা বিস্তৃতি ঘটানো প্রয়োজন, এবং সেই প্রেক্ষিতেই গত 7 জুলাই শুক্রবার রংপুরের এই হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রংপুর বিভাগীয় IRIB ফ্যান ক্লাব বাংলাদেশ গঠিত হয়, এবং 51 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠিত হয়। আমাদের কমিটির প্রধান উদ্দেশ্য হচ্ছে নিয়মিত ভাবে রেডিও তেহরানের অনুষ্ঠানগুলো শোনা এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করা, সেগুলো জীবনে প্রতিফলিত করা, পাশাপাশি পার্শ্ববর্তী আমাদের যে লোক আছে, জনগণ আছে, তাদেরকে এই রেডিও তেহরানের অনুষ্ঠানগুলোর ভালো দিক আলোচনা করা এবং তাদেরকে উৎসাহিত করা যে আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনুন। বর্তমানে রেডিও তেহরানের মধ্যে সব
তো ভাই মোস্তাফিজুর রহমান, আজকের এই কথোপকথনে অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার সঙ্গে আবারও কথা হবে। প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
সাক্ষাৎকারের পর আবারও নজর দিচ্ছি চিঠিপত্র ও ইমেইলের দিকে। এবারের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাপড়া থানার গোংরা গ্রাম থেকে, আর পাঠিয়েছেন হীরামন শেখ। তিনি লিখেছেন, গত 25 জুলাই ফেসবুক লাইভে রেডিও তেহরান বাংলা বিভাগের সকল অনুষ্ঠান শুনেছি। শোকাবহ মহরম উপলক্ষে বিশেষ আলোচনা উপস্থাপনায় ছিলেন নাসির মাহমুদ ও রেজওয়ান হোসেন, যা থেকে ইসলামের ইতিহাসের অনেক কিছু জানতে পেরেছি। গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানে একজন অসহায় ব্যবসায়ীর গল্প ছিল মজার এবং শিক্ষণীয়।
আমাদের একদিনের অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতি জানিয়ে ইমেল পাঠানোর জন্য ভাই হীরামন শেখ আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি। প্রীতি ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে গত 12 জুলাই যেসব অনুষ্ঠান প্রচারিত হয় সেগুলোর মধ্যে কোরআনের আলো অনুষ্ঠানটি ছিল অতুলনীয়। আসলে এটি শুধু নিছক একটি অনুষ্ঠান নয়, বরং একটি জীবন ব্যবস্থা। আল্লাহকে, মহানবীকে, ইসলামকে জানা ও বোঝার জন্য উত্তম অনুষ্ঠান এটি। কোরআনের আলো প্রতিটি মানুষের হৃদয়ে প্রজ্জ্বলিত হোক এ প্রত্যাশা করে চিঠিটি শেষ করেছেন এ শ্রোতা বন্ধু।
পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো সম্পর্কে মতামত জানানোর জন্য শাহাদাত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের ঢাকা সেনানিবাস থেকে IRIB ফ্যান ক্লাব ঢাকার সেক্রেটারি সোহেল রানা হৃদয় পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, গত 5 জুলাই বুধবার স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি বেশ মনোযোগ দিয়ে শুনলাম। মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আবু কামরান রাহুলের সাক্ষাৎকারটি ছিল দারুণ উপভোগ্য। ডায়াবেটিস সম্পর্কে সেদিনের আয়োজনটি স্মরণকালের সবচেয়ে উপকারী অনুষ্ঠান বলে মনে হয়েছে। প্রতি বুধবারের স্বাস্থ্যকথা অনুষ্ঠানটির কারণে রেডিও তেহরান যেন পারিবারিক ডাক্তার হয়ে উঠেছে।
স্বাস্থ্যকথা অনুষ্ঠান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য সোহেল রানা হৃদয় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের পর আবারও ভারতের ইমেইল। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার হটু দেওয়ান নাগেরপাড়া থেকে এটি পাঠিয়েছেন অজয় কুমার সরকার। তিনি লিখেছেন, 14 জুলাই তারিখে সুন্দর জীবন অনুষ্ঠানে স্বামী স্ত্রীর কথা বলার ধরন নিয়ে আলোচনা পরিবেশিত হয়। খুব সত্য যে উভয়ের মধ্যে যদি সমঝোতা না থাকে, কথার মধ্যে যদি নমনীয়তা না থাকে, তাহলে অবিলম্বে সে সংসার ভেঙে যাবে।
স্বামী স্ত্রীর সম্পর্ক টিকিয়ে রাখার উপায় সম্পর্কে চমৎকার মতামতের জন্য অজয় কুমার সরকার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। IRIB ফ্যান ক্লাব রংপুর জেলার সভাপতি ATM আতাউর রহমান রঞ্জু পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের ধারাবাহিক অনুষ্ঠান নারী মানব ফুল শ্রোতাদের হৃদয়ে কেড়ে নিয়েছে। অনুষ্ঠানটি থেকে নারীদের অতীত ইতিহাস, তাদের প্রতি অবজ্ঞা, অবমাননা, অত্যাচার ও নিপীড়ন সম্পর্কে জানা যায়। পাশাপাশি আমরা জানতে পারি যে ইসলামে নারীদের অনেক সম্মান ও মর্যাদা দেয়া হয়েছে। তাদেরকে অবজ্ঞা না করে তাদের প্রাপ্য মর্যাদা দেয়া উচিত, তাদেরকে সম্মান ও শ্রদ্ধা করা উচিত।
নারী মানব ফুল অনুষ্ঠান সম্পর্কে সুন্দর মতামতের জন্য আতাউর রহমান রঞ্জু ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আসরের শেষ মেইলটি এসেছে বাংলাদেশের কিশোরগঞ্জের কটিয়াদি থানার চর ঝাকালিয়া থেকে, আর পাঠিয়েছেন মিয়া মোহাম্মদ সিদ্দিক। তিনি লিখেছেন, রেডিও তেহরান সকল রেডিওর সেরা। এতে রয়েছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যা প্রত্যেক শ্রোতা ও অন্যান্য সর্বস্তরের মানুষকে আকর্ষণ করেছে। রংধনু আসর শিশু কিশোর ও ছোট্ট মনিদের এক মজার ও জ্ঞান বিষয়ক অনুষ্ঠান। এছাড়া চিঠিপত্রের জবাবের আসর, প্রিয়জনে চিঠির ঝলক আর মনোমুগ্ধকর উপস্থাপনা সকলের মন জুড়ে যায়।
আমাদের দুটি অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতি প্রকাশ করার জন্য মিয়া মোহাম্মদ সিদ্দিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার আগে কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করছি। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে বিধানচন্দ্র সান্যাল ও দেবাশিস গোপ, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে SM নাজিমুদ্দিন, বাংলাদেশের রংপুরের কোতোয়ালি থানার পশ্চিম পীরজাবাদ থেকে মোহাম্মদ আলিফ, নীলফামারীর ডিমলা উপজেলার মিয়াপাড়া থেকে আজিনুর রহমান লিমন এবং জয়পুরহাটের পাঁচবিবি থানার বাঁশখুর থেকে মোহাম্মদ জাকির হাসান শোভন।
ইমেল পাঠানোর জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমাদের আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে। বিদায় নেওয়ার আগে থাকছে পবিত্র কোরআনের মর্যাদা নিয়ে একটি গান। গানের কথা, সুর ও কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস।
তো শ্রোতা বন্ধুরা, গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে।
দেখো জড়িয়ে ধরে কোরআন লাল সালু পায় কত না সম্মান, দেখো ছড়িয়ে ধরে কোরআন, লাল সালু পায় কত না সম্মান। এই লাল সালুটা থাকে যখন ওই কাপড়ের ওই দোকানে, কতটুকু মূল্য পায় সে বলো দেখি ওখানে। এই লাল সালুটা থাকে যখন কাপড়ের ওই দোকানে, কতটুকু সম্মান পায় সে বলো দেখি ওখানে। যখন কোরআনকে জড়িয়ে ধরে কোটি মানুষ সম্মান করে, কোরআনকে জড়িয়ে ধরে কোটি মানুষ সম্মান করে, কত গাউস কুতুব চুমু খান, লাল সালু পায় কত না সম্মান। দেখো জড়িয়ে ধরে কোরআন, লাল সালু পায় কত না সম্মান। দেখো জড়িয়ে ধরে কোরআন, লাল সালু পায় কত না সম্মান। দেখো যার মাধ্যমে এলো কোরআন দুনিয়ায় তার কত নাম, চেহারাতে অবতীর্ণ সেই হেরার আজ কত দাম। দেখো কোরআন এলো যে রাত্রিতে সেই রাত্রি জাগে ভক্তিতে, কোরআন এলো যে রাত্রিতে সেই রাত্রি জাগে ভক্তিতে, দুনিয়ার সব মুসলমান লাল সালু পায় কত না সম্মান। দেখো চড়িয়ে ধরে কোরআন, লাল সালু পায় কত না সম্মান। দেখো চড়িয়ে ধরে কোরআন, লাল সালু পায় কত না সম্মান। তাই দুনিয়া আর আখেরাতে যদি পেতে চাও সম্মান, লাল সালুর মতো জড়িয়ে ধরে রাখো আল কোরআন। তাই দুনিয়া আর আখেরাতে যদি পেতে চাও সম্মান, লাল সালুর মতো জড়িয়ে ধরে রাখো আল কোরআন। দেখো নকুল আজকে সম্মানিত কারণ তার মুখে গীত, নকুল আজকে সম্মানিত কারণ তার মুখে গীত, পবিত্র কোরআনের গান, লাল সালু পায় কত না সম্মান। দেখো জড়িয়ে ধরে কোরআন, লাল সালু পায় কত না সম্মান। দেখো জড়িয়ে ধরে কোরআন, লাল সালু পায় কত না সম্মান। Thank you.
Tehran ne khosum. Irani Islamakan Harapetutyan Hayeren Radio Jamn ek lsum. Իրանի Իսլամական Հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթերեն հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hy կայքի setup box-ի բջային հավելվածի Iransat Badr 526.i և AM8-4W արբանյակների միջոցով։
Ողջույն եւ բարի երեկո թանգագին բարեկամներ, հանուն գթարած եւ ողորմած Աստծո թանգագիններ, հայտարելով Թերանում ժամը 18:55 րոպե ուղիղ 5 վայրկյան, սկսում ենք մեր ամենօրյա ուղիղ եթերը եւ հիշեցնում, որ ձեզ հետ կմնանք մինչեւ 20:50։ Ձեզ կներկայացնենք տարբեր ծրագրեր ու պոդքաստներ, իսկ ամենասկզբում ձեզ կներկայացնեմ օրվա ծրագրացանկը։ Բարեկամներ, հիշեցման կարգով երեկոյան կիրակի թվականի հուլիսի 20-ը իրանական օրացույցով 1404 թվականի թիրամսի 29-ը։ Ամենասկզբում կարաչարկեմ ու կտրեք մի գեղեցիկ երգ, ապա ուղիղ ժամը 19-ին գործընկերոց հետ միասին կհաղորդենք լուրերը։ Ինչպես արդեն լավացանոցեք, լուրերին կհաջորդի օրվա համար նկատի առած քաղաքական մեկնաբանությունը։ Այնուհետև ծրագրի երկրորդ բաժինը ձեզ կներկայացնենք ողջույն բարեկամ հաղորդաշարի հերթական թողարկումը, մի հատուկ պոդքաստ կունգնտրեք սիամունիստական ռեժիմի բռնաբարությունների վերաբերյալ, ապա ծրագիրը կշարունակենք ներկայացնելով Իրանի ժամանակակից կինո հաղորդաշարի հերցական թողարկումով։ Լավագույն տասնյակը, հիշարժան այցելությունը եւ պարսկերենը ձեզ համար կլինեն մինչեւ օրվա վերջը։ Ձեզ մաղթում եմ հաճելի երեկո։ ¶¶